Hello.
এখন শুরু হচ্ছে আজকের হ্যালো ওয়াশিংটন। আলোচ্য বিষয়, বিশ্বে পারমাণবিক অস্ত্রের হুমকি, আন্তর্জাতিক সমাজের দায়বদ্ধতা। অনুষ্ঠান উপস্থাপন করছেন শেগুফতা নাসরিন কুইন।
শুভ সন্ধ্যা ওয়াশিংটন, হ্যালো ওয়াশিংটনে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকের হ্যালো ওয়াশিংটনের বিষয়, বিশ্বে পারমাণবিক অস্ত্রের হুমকি, আন্তর্জাতিক সমাজের দায়বদ্ধতা। আজকের হ্যালো ওয়াশিংটনে আমাদের তিনজন বিশেষ অতিথি আছেন। ডক্টর জিয়া হাসান, সাউথ ক্যারোলাইনার ক্ল্যাফলিন বিশ্ববিদ্যালয়ের ভাইস প্রেসিডেন্ট, তিনি সেখানে অধ্যাপনা করেন। প্রফেসর হাসান, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে। ওয়ালাইকুম আসসালাম। আমাদের সঙ্গে আরও যোগ দিচ্ছেন আন্তর্জাতিক রাজনৈতিক বিশ্লেষক ডক্টর সৈয়দ ইফতেখার আহমেদ, তিনি আমেরিকান পাবলিক ইউনিভার্সিটির স্কুল অফ সিকিউরিটি অ্যান্ড গ্লোবাল স্টাডিজের অ্যাডজাংক্ট ফ্যাকাল্টি, তিনি বর্তমানে বাংলাদেশে আছেন, সেখান থেকে আমাদের সঙ্গে অনুষ্ঠানে যোগ দিচ্ছেন। ডক্টর আহমেদ, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে।
ধন্যবাদ।
আমাদের সঙ্গে আরও যোগ দিচ্ছেন অধ্যাপক সুবোধ সরকার, তিনি অত্যন্ত সুপরিচিত একজন কবি ও লেখক, তিনি কলকাতা সিটি কলেজে অধ্যাপনা করেন। অধ্যাপক সুবোধ সরকার, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের অনুষ্ঠানে।
নমস্কার, ধন্যবাদ।
নমস্কার। শ্রোতাদের জানিয়ে দিচ্ছি, অনুষ্ঠান চলাকালীন আমাদের সরাসরি টেলিফোন করার নম্বর হচ্ছে 2026193062। এছাড়া আপনারা ফেসবুকেও প্রশ্ন করতে পারেন। শ্রোতাদের আরেকবার মনে করিয়ে দিচ্ছি, আমাদের আজকের হ্যালো ওয়াশিংটনের বিষয় হচ্ছে বিশ্বে পারমাণবিক অস্ত্রের হুমকি, আন্তর্জাতিক সমাজের দায়বদ্ধতা। তো অনেক কলার ইতিমধ্যে কল করা শুরু করেছেন, আমরা এবারে প্রথম কলটি নেব।
আমার প্রশ্ন হচ্ছে, বর্তমান যুগে সারা বিশ্বে পারমাণবিক অস্ত্র বিস্তারে আমাদের শিশু সমাজের বা শিশু সমাজ যারা বাস করে তাদের কি ধরনের পদক্ষেপ নেওয়া উচিত এই অস্ত্র বিস্তার রোধে?
অনেক ধন্যবাদ। আমাদের ফোন করেছে নিউ ইয়র্ক থেকে রাশেদ। তার প্রশ্ন হচ্ছে যে, পারমাণবিক অস্ত্র প্রসার রোধে সুশীল সমাজের কি পদক্ষেপ নেওয়া উচিত? আমি প্রথমেই যাচ্ছি ডক্টর জিয়া হাসানের কাছে। ডক্টর জিয়া হাসান, আপনি কি মনে করেন আমাদের সুশীল সমাজের সাধারণ জনগণ কি করতে পারেন এক্ষেত্রে?
সুশীল সমাজের ইনভলভমেন্ট, এনগেজমেন্ট প্রয়োজন। যদি আমাদের আপনার প্রথমত আপনার অ্যাওয়ারনেসটা আনা, আর দ্বিতীয়ত মানে আপনি যদি যে আমাদের হুমকিটা আপনার সুশীল সমাজ কিছুটা বিল্ডিং ব্লকস লাগবে এটা আপনার টোটাল ডিসআর্মমেন্টে যেতে, এবং তারা ইনভলভমেন্টটা লাগবে, তাদের ইনভলভমেন্ট লাগবে আপনার জনগণের মতামতকে আপনার কোলেস করে আপনার এটাকে প্রসারিত করা, প্রচার করা, সেটা প্রয়োজন আছে। কেন আপনার আমরা আপনার কোল্ড ওয়ারের শেষ থেকে অনেকবার আমরা আপনার এই ডিসআর্মমেন্ট মিটিং করেছি, অনেক কিছুই করেছি, কিন্তু ঠিক আপনার আমরা এগোতে পারিনি। কেন আপনার ওই অ্যাক্টিভ ইনভলভমেন্টটা নাই, এটা ইম্পসিবল ড্রিম না, তবে তাদের ইনভলভমেন্টটা আপনার খুব ইয়েতে দরকার আমি মনে করি।
আপনি বলতে চাইছেন যে জনগণকেও এ ব্যাপারে সচেতন হতে হবে এবং বলতে হবে, কথা বলতে হবে, সোচ্চার হতে হবে,
কথা বলতে হবে, এবং সুশীল সমাজ আপনার এটাতে নেতৃত্ব দিতে পারে ইন মোর সাবস্ট্যান্টিভ ওয়েজ আপনার সার্টলি আমি মনে করি।
ধন্যবাদ। ডক্টর সাইদ ইফতেখার আহমেদ,
সুশীল সমাজ বা সিভিল সোসাইটি তারা কিন্তু ভূমিকা পালন করে আসছে, এমন না যে সিভিল সোসাইটি বিশ্বে নীরব। সেই শীতল যুদ্ধের সময় থেকে এখন পর্যন্ত যে সমস্ত দেশ পারমাণবিক অস্ত্রের অধিকারী এবং যে সমস্ত দেশ পারমাণবিক অস্ত্র অধিকারী নয়, এই দুটো দেশেরই, দুটো সমাজেরই সিভিল সোসাইটি অত্যন্ত সক্রিয়। যদিও তার ততটা প্রেশার তাদের যে ন্যাশনাল গভর্নমেন্ট, সেই ন্যাশনাল গভর্নমেন্টের উপর ক্রিয়েট করতে পারেনি, কিন্তু এক ধরনের ন্যাশনাল এবং গ্লোবাল অ্যাওয়ারনেস ক্রিয়েট করার যে ক্ষেত্র, সে ক্ষেত্র তৈরি করবার কাজে কিন্তু সুশীল সমাজ অনেকদিন থেকেই সক্রিয়। এবং এর জন্য আমরা দেখেছি ইউরোপে এবং আমেরিকাতে বিভিন্ন পিস মুভমেন্ট, এবং সেই পিস মুভমেন্টগুলো এবং আরও নানা ধরনের গ্রিন এবং বা আরও নানা ধরনের যে আন্দোলনগুলো, সেগুলো কিন্তু কম বেশি সবসময় সক্রিয় রয়েছে। এবং তারা এক ধরনের ন্যাশনাল এবং গ্লোবাল অ্যাওয়ারনেস রেজ করবার কাজ কন্টিনিউয়াসলি সেটা করে যাচ্ছে। কিন্তু সমস্যা হচ্ছে যেটা হচ্ছে যে আলটিমেট ডিসিশন তো মেক করবে একটি দেশের গভর্নমেন্ট, সেই গভর্নমেন্টের কে প্রেশার ক্রিয়েট করার মতো অতটা শক্তিশালী সিভিল সোসাইটি মুভমেন্ট ইউরোপ আমেরিকাতে গড়ে উঠে নাই, এবং এর ফলে যেটা হচ্ছে যে পারমাণবিক অস্ত্রের বিস্তারটা সেরকম ভাবে রোধ করা সম্ভব হয় নাই।
ধন্যবাদ ডক্টর সাইদ আহমেদ। আমি এবারে যাচ্ছি অধ্যাপক সুবোধ সরকারের কাছে, আপনি কি বলেন?
দেখুন, একটা দেশ যদি বলে আমি যুদ্ধ করব, তার যদি যুদ্ধটা তার কাছে যদি একটা বিজনেস হয়, অস্ত্র বিক্রি করার একটা পলিসি হয়, তার জন্য সে যদি নতুন একটা স্ট্র্যাটেজি নেয়, তো তার হাতে যদি অর্থ থাকে, তার হাতে যদি ক্ষমতা থাকে, সে যদি সারা পৃথিবীকে শাসন করতে চায়, তো সেটা তো চলবেই, সেটা তো চলে আসছে, সেটা তো বন্ধ করা যায়নি। মাঝে মাঝে আমি শুধু দেখতে পাচ্ছি যে মাঝে মাঝে যদি গত 50 বছর ইতিহাস দেখা যায়, তাহলে দেখা যাচ্ছে যে মাঝে মাঝে বন্ধ হয়েছে, এবং সেটা হচ্ছে অনেকটা বিশ্রাম নেওয়ার জন্য বন্ধ হয়েছে। তারপর আবার যুদ্ধের এই কিছুদিন আগে পর্যন্ত কিছুটা শান্তি ছিল, আবার শুরু হয়ে গেল এই সিরিয়ার ব্যাপারটা নিয়ে। তো এই যে একটার পর একটা আমরা দেখছি একটা দেশের সঙ্গে লেগে যাচ্ছে আর একটা দেশের, এটা সুস্থতার লক্ষণ নয়। একটা এখন যে কোনো জায়গায় যদি যুদ্ধ হয়, সেই যুদ্ধটা যে দেশেই হোক না কেন, ঘটনাচক্রে সবসময় একটা আন্তর্জাতিক পরিবেশ তৈরি হয়। একটা দেশের উপরে যদি আক্রমণ হয়, সঙ্গে সঙ্গে সারা পৃথিবী দুটো ভাগে ভাগ হয়ে যায়। একটা অংশ বলে যে না, আমি একে সমর্থন করছি, তোমাকে করছি না, আর একটা অংশ বলছে আমি তোমাকে সমর্থন করছি, ওকে সমর্থন করছি না। এটা তো ছেলে খেলার জায়গায় চলে যায় মাঝে মাঝে। এগুলো তো পরিণত মস্তিষ্কের লক্ষণ নয়। আমার একটা ক্ষমতা আছে, আমার একটা শক্তি আছে, আমি সারা পৃথিবীকে ডমিনেট করতে পারি, এটা আমাকে বারবার দেখাতে হবে কেন? যিনি প্রকৃত শক্তিমান, যিনি প্রকৃত বীর, তাকে তো বোমা মেরে দেখাতে হয় না, তাকে তো গুন্ডামি করে দেখাতে হয় না যে আমি বীর। তাকে সংযমের পরিচয় দিতে হয়, সেই সংযমের পরিচয় দিয়ে সে সারা বিশ্বকে প্রমাণ করতে পারে যে তার মধ্যে অনেক গভীর শক্তি আছে।
কিন্তু সুশীল সমাজ এক্ষেত্রে কি করতে পারে?
সুশীল সমাজের ভূমিকা দেখুন, একটা কি বলবো, একটা পারমাণবিক অস্ত্রের সামনে যদি একটা পারমাণবিক অস্ত্র যদি প্রয়োগ করার সিদ্ধান্ত নেওয়া হয়, সুশীল সমাজ যেটা করতে পারে সেটা হচ্ছে কিছু মানুষকে অ্যাওয়্যার করতে পারে, কিছু মিডিয়াতে লেখালেখি হতে পারে, কিছু কাগজের লেখালেখি হলো, কিন্তু সে কি এইসব কাগজের কথা শোনে? বড় বড় রাষ্ট্র কি কাগজের কথা শোনে? বড় বড় রাষ্ট্র কি সুশীল সমাজের কথা মেনে নিয়েছে? সুশীল সমাজের কথা যদি মেনে নিতই, এখন হয়তো আন্তর্জাতিক অনেক ট্রাইব্যুনাল তৈরি হয়েছে, এখন হয়তো অনেক আন্তর্জাতিক সংস্থা তৈরি হয়েছে, তারা হয়তো অনেক হইচই করতে পারে, তারা প্রতিবাদ করতে পারে। একটা প্রতিবাদের ক্ষমতা আছে, এবং প্রতিবাদকে আমি শ্রদ্ধা করি, প্রতিবাদের ক্ষমতাকে আমি কুডোস জানাই। সেটা বারবার আমরা দেখতে পাচ্ছি, ইজিপ্টে দেখলাম, টার্কিতে দেখলাম, এবং অন্যান্য দেশও দেখতে পাচ্ছি, সেগুলোর মূল্য আছে। হ্যাঁ, এমনকি এই যে প্রতিবাদ, হয়তো এমন দিল্লির মতো জায়গাতে যে প্রতিবাদ করেছে কম বয়সী ছেলেমেয়েরা এই আমাদের দামিনীর ঘটনার পরে, সেটা তো উল্লেখযোগ্য ঘটনা যে একটি মেয়ের উপরে এরকম, এটা হয়তো যুদ্ধ নয় কিন্তু এটা একটা অন্যরকম পরিবেশ তৈরি হয়েছিল, সারা দেশ উত্তাল হয়ে উঠেছিল যে কেন সুবিচার পাবে না। তো এখন দেখা যাচ্ছে আপনাদের যেটা প্রসঙ্গ আজকে, যে আন্তর্জাতিক যে পটভূমি তৈরি হয়েছে এবং তাদের যে সিভিল সোসাইটি, এই সিভিল সোসাইটি লিখতে পারে, সিভিল সোসাইটি মতামত তৈরি করতে পারে, ওপিনিয়ন মেকিং এর কাজটা করতে পারে, কিন্তু সিভিল সোসাইটি কিন্তু বোমা মারার বন্ধ করতে পারে না। এই 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 জিনিসটা কিন্তু খুব দুঃখের হলেও, দুর্ভাগ্যজনক হলেও, সিভিল সোসাইটির একটা লিমিটেশন আছে। তারা হয়তো অনেক অ্যাওয়ারনেস তৈরি করতে, একটা ইন্টেলেকচুয়াল লেভেলে সেটা করতে পারছে, কিন্তু যারা যুদ্ধ করেন তারা তো ইন্টেলেকচুয়াল লেভেলের কথা ভাবেন না, তারা তো এলিট শ্রেণী কি বলছে সেটা তো ভাবছেন না।
তবে
একজন লেখক কি বলছেন, একজন একজন শিল্পী কি বলছেন, একজন লেখক কি বলছেন, একজন কবি কি বলছেন, এগুলো হয়তো তাদের কানে পৌঁছলেও পৌঁছতে পারে, কিন্তু শেষ পর্যন্ত তাদের কথা ওরা শোনেন না। এই কথা যদি শুনতেন তাহলে চার্লি চ্যাপলিন যখন সিনেমা বানিয়েছিলেন তখনই সারা বিশ্ব অ্যালার্ট হতে পারত, হয়নি।
তবে গ্রিন পিসের মতন সংগঠনও তো আছে এবং এরকমও অন্যান্য সংগঠনও তো আছে যারা বিভিন্ন সরকারের প্রতি চাপ সৃষ্টি করছে।
সারা পৃথিবীতেই এখন খুব বড় বড় সংগঠন তৈরি হয়েছে যারা রীতিমতো লড়াই করছেন, প্রতিবাদ করছেন, সব মানছে, কিন্তু সেই লড়াইটার একটা একটা দিক একটা দূর পর্যন্ত যেতে পারে, তারপর সেই জায়গাটা গিয়ে হয়তো প্রতিহত হয়ে যায়, তাদের তাদেরকে কণ্ঠরোধ করে ফেলা হয়, তাদেরকে কখনো কখনো কিনে ফেলা হয়, তাদেরকে কখনো কখনো মোটিভেট করানো হয়, তাদেরকে টেম্পট করানো হয়, অনেকগুলো পদ্ধতি আছে। সুতরাং যুদ্ধ যারা করেন, যেসব দেশ যুদ্ধের জন্য প্রস্তুত হয়, তারা কিন্তু যুদ্ধটাই করতে চান, কারণ যুদ্ধটা আসলে তো ওয়ার স্ট্র্যাটেজিটা এক অর্থে তো একটা বিজনেস স্ট্র্যাটেজি, এবং কোন কোন ইকোনমি তো দাঁড়িয়ে থাকে যুদ্ধের উপরে, এটা অস্বীকার করে তো লাভ নেই।
ধন্যবাদ অধ্যাপক সুবোধ সরকার। আমাদের আরো কলার টেলিফোন করছেন আমাদের শ্রোতাদের, মনে করিয়ে দিচ্ছি আজকে আমাদের হ্যালো ওয়াশিংটনের বিষয় হচ্ছে বিশ্বে পারমাণবিক অস্ত্রের হুমকি, আন্তর্জাতিক সমাজের দায়বদ্ধতা। আপনারা সরাসরি আমাদের কাছে 2026193062 এই নম্বরে ফোন করে প্রশ্ন করতে পারেন, এবং আমাদের আজকের যারা তিনজন বিশেষ অতিথি আছেন তারা হচ্ছেন ডক্টর জিয়া হাসান, ডক্টর সাইদ ইফতেকার আহমেদ এবং অধ্যাপক সুবোধ সরকার, তারা আপনাদের প্রশ্নের উত্তর দেবেন। এবারে আমরা আরেকটি প্রশ্ন নেব।
আমি ইভান রহমান বলছি ম্যারিল্যান্ড থেকে। আপনাদের আজকে টপিকের উপরে আমার প্রথমে একটা কমেন্ট অথবা অপিনিয়ন আছে, ইনস্টেড একটা প্রশ্নের বদলে, এটা কি ঠিক আছে? আমার ধারণা যে বর্তমানে যে সব জাতিসংঘের স্থায়ী সদস্য এবং অন্যান্য দুটি নিউক্লিয়ার ধর দেশ রয়েছে, তাদের নিউক্লিয়ার ওয়েপন অথবা পারমাণবিক অস্ত্র ব্যবহার করার নিয়ে আমি মোটেই চিন্তিত নই অথবা এই ব্যাপারে কখনো উদ্বিগ্ন থাকে। আমার ধারণা যেসব অন্যান্য কয়েকটি দেশ এখন পারমাণবিক অস্ত্র তৈরির অথবা সংগ্রহ করার চেষ্টা করছে, তাদের তাদের এগুলার ব্যবহার এবং সাইলেন্ট ইউজ করা নিয়ে আমি বেশ চিন্তিত থাকি। সেই জন্য আমার ধারণা যে এটা ইন্টারন্যাশনাল কমিউনিটি বা আন্তর্জাতিক অন্যান্য দেশের রেসপন্সিবিলিটি যে নিউক্লিয়ার ওয়েপন যাদের কাছে রয়েছে তাদের থেকে যাতে এটা না বেড়ে অন্যান্য দেশের কাছে যায়। আপনার প্যানেলের কাছে আমার প্রশ্ন যে এই কমেন্টে তারা কি এগ্রি করেন কিনা, অথবা এমনও হতে পারে যে তারা এই কমেন্টের সাথে এগ্রি করেন না, ইদার ওয়ে কিভাবে তারা তাদের যে অপিনিয়ন সেটা কিভাবে একটু এলাবোরেট করে বলতে পারেন?
অনেক ধন্যবাদ ইভান আহমেদ, মেরিল্যান্ড থেকে প্রশ্ন করেছেন। তিনি বলছেন যে বর্তমানে পারমাণবিক শক্তিধর দেশগুলোর বিষয়ে তিনি চিন্তিত নন কারণ তারা অস্ত্র ব্যবহার করবে না, কিন্তু তার চিন্তা সেসব দেশ নিয়ে যারা অস্ত্র সংগ্রহ করতে চেষ্টা করছে, যাদের কাছে অস্ত্র আছে সেটা যেন অন্যান্য দেশের কাছে না যায়, সেটাই আন্তর্জাতিক মহলের নিশ্চিত করতে হবে। প্যানেলিস্টদের কি মতামত? আমি ডক্টর জিয়া হাসানের কাছে যাচ্ছি প্রথমে।
কথাটা হয়তো আপনার প্রবাবিলিটির দিক থেকে ঠিক, তবে আপনি যদি ফ্যাক্ট হিস্ট্রি দেখেন, যেমন কিউবান মিসাইল ক্রাইসিস '61-এ, তখন আপনার একটা রাশিয়ান সাবমেরিন আপনার তাদের আপনার কমিউনিকেশন লুজ করে, তো তারা জানতো না যুদ্ধ শুরু হয়েছে কিনা, এবং history আমাদেরকে বলে that they were about to launch nuclear missiles. এবং আপনার যখন প্রেসিডেন্ট ক্লিনটন প্রেসিডেন্ট ছিলেন, তিনি আপনার কয়েকদিন ইনফ্যাক্ট ওই যে কোডগুলো আছে যেগুলো আপনার প্রেসিডেন্টের কাছে থাকে টু গেট ইট গোয়িং, হি লস্ট ইট। তারপর আপনি যে সিরিয়ান এখন এই যে সিচুয়েশন আপনি দেখেন, একটা ভুল একটা ইয়েতে কিন্তু আপনার নিউক্লিয়ার ওয়েপন্স লঞ্চ হতে পারে। ইনফ্যাক্ট আমি একটা আর্টিকেল পড়তেছিলাম যেখানে আপনার ওভার দ্য লাস্ট ইয়ার্স এই যে অ্যাক্সিডেন্ট গুলো অনেক মিটার অ্যাক্সিডেন্ট হয়েছে হাজার হাজার, আমরা যার সম্বন্ধে অনেক কিছুই জানি না বিকজ আপনার ক্লাসিফাই, অনেক ক্ষেত্রে আপনার এই মিসাইল গুলো সেট আছে টু রিটালিয়েট এবং মিস্টেক হওয়ার সুযোগ আপনার ভুল হবার, ভুল করে একটা পারমাণবিক যুদ্ধ শুরু হওয়ার চান্স অলওয়েজ আমি মনে করি আমার মতে আছে। বাট আই এগ্রি উইথ দ্য কলার যে হয়তো আপনার বেশি অ্যাটেনশনও দেওয়া উচিত আপনার যারা ইমার্জিং দেশ যাদের আপনার নিউক্লিয়ার ওয়েপন আছে, তবে এটা কিন্তু আপনার যুক্ত আপনি ইউনাইটেড স্টেটস এবং রাশিয়াকেই করতে হবে, কারণ আপনার আবার যে 23,000 আপনার নিউক্লিয়ার ওয়ারহেড আজকে আছে 90% উপরে তাদের কন্ট্রোল এবং তাদের নিজেদের ওয়ারহেড এগুলো।
ধন্যবাদ ডক্টর ইফতেখার আহমেদ।
পারমাণবিক অস্ত্রে যাতে বিস্তার না হয় সেজন্য 1968 সালে একটি বিশ্বের বিভিন্ন দেশ প্রায় 190টির মতো দেশ একটি চুক্তি স্বাক্ষর করে, সেটাকে বলা হয় এনপিটি সংক্ষেপে, নিউক্লিয়ার নন প্রলিফারেশন ট্রিটি। এবং সেখানে যেটা করা হয়েছে যে পাঁচটি রাষ্ট্র যারা জাতিসংঘের স্থায়ী সদস্য সে পাঁচটি রাষ্ট্রকে আপনার পারমাণবিক অস্ত্রধর রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়ে সেখান থেকে বলা হয়েছে যে বাকি রাষ্ট্রগুলো আপনার পারমাণবিক অস্ত্রের অধিকারী হতে পারবে না। এবং সেই চুক্তিটি 1970 সাল থেকে বাস্তবায়নের মানে প্রক্রিয়া শুরু হয়, যেটাকে এফেক্টিভ ধরা হয় 1970 সাল থেকে। এবং এখানে আমরা যেটা দেখছি যে আপনার ভারত, ইসরায়েল, পাকিস্তান এই তিনটি রাষ্ট্র তখন কিন্তু এই চুক্তিতে আপনার স্বাক্ষর করেনি, অর্থাৎ তারা এই যে চুক্তি সেই চুক্তির তারা কোনো পার্ট নয়। এবং উত্তর কোরিয়া খুব সম্ভবত 1986 সালের দিকে এই চুক্তি থেকে নিজেকে প্রত্যাহার করে নেয় এবং নিজেকে পরবর্তীতে পারমাণবিক অস্ত্রধর রাষ্ট্র হিসেবে ঘোষণা করে। এখন এই চুক্তির কি সমস্যা, চুক্তিতে যে জিনিসটি দেখা দিল সেটা হচ্ছে যে যে সমস্ত রাষ্ট্র আপনার পারমাণবিক শক্তির অধিকারী নয় তারা এভাবে বলতে চাচ্ছে যে নিউক্লিয়ার হ্যাভস অ্যান্ড নিউক্লিয়ার হ্যাভস নট। এবং এর থেকে যে জিনিসটা দাঁড়ায়, বিশেষ করে এমার্জিং যে কান্ট্রিগুলো, বিশেষ করে ইন্ডিয়া, পাকিস্তান, ইসরায়েল, নর্থ কোরিয়া এবং ইরান বা অন্যান্য যে সমস্ত রাষ্ট্র পারমাণবিক শক্তির অধিকারী হতে চাচ্ছে, তারা মনে করছে তাদের যে ন্যাশনাল সিকিউরিটি, আরো স্পেসিফিকভাবে বললে যে টেরিটোরিয়াল সিকিউরিটি, সেটা মেনটেন করার জন্য আমাদের পারমাণবিক শক্তির অধিকারী হতে হবে। যদি পারমাণবিক শক্তির আমরা অধিকার হতে না পারি তাহলে আমাদের যে টেরিটোরিয়াল সিকিউরিটি বা টেরিটোরিয়াল ক্ষেত্র বিশেষের টেরিটোরিয়াল ইন্টিগ্রিটি সেটা রক্ষা করা যাবে না। এ ধরনের চিন্তাভাবনা থেকে কিন্তু যে রাষ্ট্রগুলো ভারত, পাকিস্তান বা অন্যান্য রাষ্ট্র আপনার পারমাণবিক শক্তির অধিকারী যাতে হয়ে উঠতে পারে সেজন্য তারা চেষ্টা করে যাচ্ছে এবং অনেক ক্ষেত্রে তারা সফল কামও হয়েছে। এবং এই যে একটা আপনার আন্তর্জাতিক রাজনীতিতে একটা ধারণা গড়ে উঠেছে যে আপনার পারমাণবিক অস্ত্রই একমাত্র একটা জাতিরাষ্ট্রের নিরাপত্তা নিশ্চিত করতে পারে, এই এই চেতনাটা যতদিন আন্তর্জাতিক রাজনৈতিক অঙ্গনে থাকবে ততদিন পর্যন্ত আসলে পারমাণবিক অস্ত্রের যে বিস্তার সে বিস্তারটা রোধ করা যাবে কিনা সেটি একটি প্রশ্নবোধক।
ধন্যবাদ অধ্যাপক সুবোধ সরকার।
আমার কথা খুব স্পষ্ট, সেটা হচ্ছে এই যে প্রতিযোগিতারা সারা পৃথিবী জুড়ে, তার পরিণামটা কি হলো? তার পরিণামটা হলো হচ্ছে এই যে আমি খেতে দিতে পাচ্ছি না মানুষকে, তারা দুবেলা দুমুঠো খেতে পারছে না, কিন্তু আমি নিউক্লিয়ার উইন্টারটা কবে চলে যাবে, আবার নতুন করে হাতে নিউক্লিয়ার অস্ত্র আসবে এবং সেটা নিয়ে আমি সেই অস্ত্রে বলিয়ান হব, এই যে একটা ভেনগ্লোরিয়াস একটা অ্যাটিচিউড, এটাকে আমি মানতে পারছি না। এর থেকে বড় মানে হিস্টোরিক্যাল হোক্স গত শতাব্দীতে আমি আর দেখিনি, যে আমি দেশের মানুষকে খেতে দিতে পারছি না কিন্তু আমি নিউক্লিয়ার ওয়েপন্স নিয়ে গর্বিত হব। একটা বোতাম আমার হাতে আছে যে বোতামটা টিপলে আমি ধ্বংস করতে পারি, এই কনফিডেন্সটুকু দেওয়ার কোনো প্রয়োজন ছিল কি? কোটি 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 টাকা খরচ করে বা ডলার খরচ করে এগুলো কি দরকার ছিল? দরকার ছিল না। ফলে পৃথিবীতে একটা সম্পূর্ণভাবে একটা ডিসব্যালেন্স তৈরি করা হয়েছে, একটা শ্রেণী হাতে নিউক্লিয়ার ওয়েপন্স রয়েছে, তাছাড়াও আরও অনেক রকমের আধুনিক অস্ত্র সম্ভার রয়েছে, সেগুলো সব নাম আমরা জানি না, মাঝে মাঝে যখন যুদ্ধ হয় তখন কাগজে সেই নামগুলো বেরোয়, তখন আমরা জানতে পারি। এই যে অস্ত্র সম্ভার, এই অস্ত্র সম্ভার যদি সংবরণ না করা হয়, অনেক রকম চুক্তি হয়েছে, 80 সালে হয়েছে, তারপরেও হয়েছে, তারপরে হয়েছে, কদিন আগেও হয়েছে, এই যে বড় বড় সামিটগুলো করা হয়, এগুলো তো মানে টাকার ধ্বংস, কোনো তো কাজের কাজ হয় না। আসলে তো মানুষের, মানুষকে মারার জন্য যে অস্ত্র মানুষ তৈরি করে রেখেছে, সেই অস্ত্রগুলোকেই সবার আগে ধ্বংস করা দরকার, সেই অস্ত্রগুলোকে নিষ্ক্রিয় করা দরকার, সারা পৃথিবী অস্ত্রশূন্য হওয়া দরকার। নিউক্লিয়ার অস্ত্রশূন্য যদি হয় তাহলেই তখন একটা দেশ আর একটা দেশকে ট্রাস্ট করবে। আজকে ইরান ট্রাস্ট করতে পারছে না, ইরান কেউ ট্রাস্ট করতে পারছে না। এই যে জায়গাটা তৈরি করা হয়েছে, এই জায়গাটা কিন্তু ভয়ঙ্কর। আমি একটা, আমার হাতে যদি অস্ত্র থাকে, আমি আমার সেই অস্ত্রগুলো নিয়ে যদি আমি আমার বন্ধুর বাড়িতে যাই, বন্ধুর স্ত্রী কি আমাকে খোলা মনে হাতে এক কাপ চা নিয়ে এসে বলবে আপনি খান? বলতে পারে না। সুতরাং একজনের কাছে অস্ত্র আছে, আর একজনের কাছে অস্ত্র নেই। ফলে এই যে একটা অবিশ্বাসের বাতাবরণ তৈরি হয়েছে, এই অবিশ্বাসের বাতাবরণটাকে ফাইট করতে হলে যে যে সিভিল সোসাইটির যে ভূমিকা থাকা দরকার, সেই ভূমিকা হয়তো আছে, যে আন্তর্জাতিক ইন্টেলেকচুয়াল সিভিল সোসাইটি যে ভূমিকা পালন করছে সেটা খুবই পজিটিভ। আমার মনে হয় সেটা কিন্তু যথেষ্ট নয়। কি করে যথেষ্ট হবে? তাদের পক্ষে এই যথেষ্ট করে তোলা সম্ভব নয়। কেননা যেভাবে সারা পৃথিবীতে অস্ত্র প্রতিযোগিতা তৈরি হয়েছে, যেভাবে একটা দেশ তার নিজের অস্ত্র নিজের হাতে রেখেছে এবং একটা প্রচ্ছন্ন হুমকির মধ্যে রেখে দিয়েছে যে দেখো তুমি ভুলে যেও না, আমার হাতে কিন্তু একটা বোতাম আছে, আমার হাতে বোতামটা টিপলে তোমার মুহূর্তের মধ্যে তোমাকে আমি ধ্বংস করে দিতে পারি। এই জায়গায় কিন্তু বিশ্বাসের বাতাবরণ তৈরি হতে পারে না। বিশ্বাস তখনই তৈরি হতে পারে এবং সিভিল সোসাইটি তখনই খুব গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারে যখন একটা অংশ, যে অংশের হাতে, যে ধনী দেশ যার হাতে নিউক্লিয়ার ওয়েপন্স আছে, তাকে সেই নিউক্লিয়ার ওয়েপন্সটাকে আস্তে আস্তে আস্তে, একদিনে হওয়ার কথা নয়, আস্তে আস্তে সেটাকে সংবরণ করে সেটাকে নিষ্ক্রিয় করে তুলতে হবে। এবং সে যদি নিষ্ক্রিয় করতে না করতে পারে, তাহলে কিন্তু সে আর একটা দেশকে বলতে পারে না যে এসো আমি তোমাকে বুকে জড়িয়ে ধরব। এটা হয় না, এটা হচ্ছে না। গত 30 বছরের যদি ওয়ার হিস্ট্রি দেখি, তাহলে দেখবো যেটা হয়নি, এটা করা যায়নি। সম্পূর্ণভাবে একটা মানুষ আর একটা মানুষকে যে অবিশ্বাস করছে, একটা দেশ আর একটা দেশকে যে অবিশ্বাস করছে, একটা ধর্ম আর একটা ধর্মকে অবিশ্বাস করছে। সুতরাং এখন তো আর কোনো জিওগ্রাফিক্যাল বাউন্ডারি নেই, যুদ্ধটা তো যে কোনো জায়গায় হতে পারে। আজকে আমি এই আর নির্দিষ্ট দেশ এমনি ঠিক করে দিলাম, এই দেশের মধ্যে যুদ্ধ থাকবে বা এই ব্যাটল ফিল্ড তৈরি করে দিলাম, এই জায়গাটায় থাকবে, তা তো নয়। এটা তো, এটার থেকে তো সারা পৃথিবীতে একটা যুদ্ধ ছড়িয়ে যেতে পারে, যে কোনো জায়গায় যে কোনো অবস্থায় অ্যাটাক হতে পারে।
ধন্যবাদ। হ্যাঁ,
দেশটা, একটা দেশও তো ছড়িয়ে আছে সারা পৃথিবী জুড়ে, দেশের মানুষগুলো তো ছড়িয়ে আছে বিভিন্ন জায়গায়, সেই মানুষগুলো নিরাপত্তা কে দেবে? সুতরাং এই নিরাপত্তাহীনতায় কিন্তু এই মুহূর্তে আন্তর্জাতিক অবস্থা তৈরি হয়েছে। এবং সেই সময় আমার মনে হয় যে সিভিল সোসাইটির যে পজিটিভ ভূমিকা, সেই পজিটিভ ভূমিকাটার সঙ্গেও আরও অনেক রকম, আমার মনে হয় তার অনেক ইনফ্রাস্ট্রাকচারের অনেক রকম সুবিধা তাদের থাকা উচিত, যাতে তারা এটা কমব্যাট করতে পারে। সেই কমব্যাট করার মতো পুরোপুরি শক্তি কিন্তু এখনো সিভিল সোসাইটির হাতে নেই। কারণ সিভিল সোসাইটি তো লড়াই করতে পারে না, সিভিল সোসাইটি একটা অ্যাওয়ারনেস তৈরি করতে পারে।
ধন্যবাদ অধ্যাপক সুবোধ সরকার। আমাদের আরো অনেক কলার আছেন, আমি শ্রোতাদের আরেকবার মনে করিয়ে দিচ্ছি, আপনারা শুনছেন ভয়েস অফ আমেরিকা ওয়াশিংটন থেকে প্রচারিত হ্যালো ওয়াশিংটন, এবং আজকের হ্যালো ওয়াশিংটনের বিষয় হচ্ছে বিশ্বে পারমাণবিক অস্ত্রের হুমকি, আন্তর্জাতিক সমাজের দায়বদ্ধতা। আপনারা সরাসরি টেলিফোন করতে পারেন 2026193062, এবং ফেসবুকেও আপনারা প্রশ্ন করতে পারেন। এবারে আমরা আরেকটি প্রশ্ন নেব। হ্যালো,
হ্যালো, আমি রিজু মোহাম্মদ নিউইয়র্ক থেকে বলছি। আমার প্রশ্ন হলো, যে সমস্ত দেশের কাছে পারমাণবিক অস্ত্র আছে, তারা এগুলাকে কতটুকু মেইনটেইন করতে পারছে, বা তাদের কাছে এগুলা কি সেফ কিনা, বিশ্বের জন্য তাদের কাছে এই পারমাণবিক অস্ত্র থাকাটা সেফ কিনা, যদি সেফ না থাকে তাহলে আমাদের যারা আছে বিশ্বের আমরা যাদেরকে মোরাল মনে করি তাদের ভূমিকাটা কি হওয়া উচিত এই পারমাণবিক অস্ত্রগুলোকে কন্ট্রোল করার জন্য এবং ফর বিউটিফুল আর বেটার ওয়ার্ল্ড টুমরো।
ধন্যবাদ রিজু মোহাম্মদ, নিউ ইয়র্ক থেকে কল করেছেন। পারমাণবিক অস্ত্র যাদের কাছে আছে তারা কিভাবে সেগুলোকে সিকিউর রাখতে পারে, নিরাপদ রাখতে পারে, বিশ্বকে নিরাপদ রাখার জন্য উন্নত দেশগুলোর কি ভূমিকা হওয়া উচিত? ডক্টর জিয়া হাসান,
ফুললি সেফ তো কেউ গ্যারান্টি করতে পারে না। প্রচুর অ্যাক্সিডেন্ট ইনফ্যাক্ট এখানে দেশে গত 10 বছরে যদি দেখেন প্রচুর অ্যাক্সিডেন্ট হয়েছে যার সম্বন্ধে আমরা জানি না, ছোটখাটো হতে পারে। ইনফ্যাক্ট কিছু কিছু মেজর তো হয়েছেই যেখানে আপনার মানে আপনার এয়ারপ্লেনস উইথ নিউক্লিয়ার ওয়েপন্স ক্র্যাশ করেছে, তারপরে বিলেতে আপনার এরকম নিউক্লিয়ার একটা সাইলোতে আপনার আগুন ধরে গিয়ে কেম ক্লোজ। তো এগুলো আপনার কিছু আছে যেটা আপনার ফুললি গ্যারান্টি কি করতে পারে না। তবে আমি যেখানে যাব সেখানে হচ্ছে যে আপনার আরেকজন প্যানেলিস্ট যে বললেন যে এখানে যে ট্রিটিগুলো একটা কম্প্রিহেন্সিভ টেস্ট ব্যান ট্রিটি দরকার, এবং ইউনাইটেড স্টেটস আর রাশিয়া যদি এটাকে লিড করে, কেন তাদের কাছে বেশি আপনার ওয়েপন, 90% উপর ওয়েপন বা অস্ত্র তাদের কাছে আছে, তাদেরকে এই লিডারশিপটা আপনার দিতে হবে। আর তারপর সুশীল সমাজের যে ভূমিকা, এই যে অ্যাওয়ারনেসটা, প্লাস আপনার কিছু কিছু দেশ যেমন অস্ট্রেলিয়া, জাপান পার্টিকুলার, যারা আপনার লিডারশিপ দিয়েছে আপনার এই নন প্রলিফারেশন মুভমেন্টে, তাদেরকে আপনার এটা করতে হবে। তবে গ্যারান্টি নাই, আমি মনে করি যে আপনার এই ঝুঁকি আপনার যে আপনার এই নিউক্লিয়ার ওয়েপন্স বা পারমাণবিক অস্ত্রে যে আছে এটার পেছনে আপনার প্রথমত সংখ্যাকে কমিয়ে আনতে হবে, এন্ড এটা শুধু সম্ভব আপনার টেস্ট ব্যান ট্রিটি। আজকাল নাম্বার কিন্তু অনেক কমে গেছে আপনার ওভার দ্য লাস্ট এই কোল্ড ওয়ারের সমাপ্তির পর থেকে, কিন্তু তবুও এখন সেটাই আমাদের প্রথম আপনার আপনার সংখ্যাকে কমিয়ে আনতে হবে, এন্ড এটা কম্প্রিহেন্সিভ টেস্ট ব্যান ট্রিটি যেটা আপনার, কিন্তু লিডারশিপ ইউনাইটেড স্টেটস আর রাশিয়া থেকে আসতে হবে because they possess most of the weapons.
ধন্যবাদ ডক্টর সাইদ ইফতেখার আহমেদ।
প্রশ্ন কর্তব্যদের প্রশ্ন দুটো অংশ ছিল, একটি হচ্ছে যে পারমাণবিক অস্ত্র কি করে নিরাপদভাবে রাখা যায়, এটি হচ্ছে পুরোটা একটি টেকনিক্যাল কোশ্চেন। আমি যেহেতু সে লাইনের লোক নই সুতরাং আমার পক্ষে সেটা উত্তর দেওয়া সম্ভব নয়। যারা আপনার পারমাণবিক অস্ত্র নিয়ে পড়াশোনা করেন তারা ভালো বলতে পারবেন যে কিভাবে সেফ এবং সিকিউর ভাবে সেটা প্রিজার্ভ করা যায়, এবং আমার ধারণা মার্কিন যুক্তরাষ্ট্র বা অন্যান্য রাষ্ট্র এ বিষয়ে যদিও কিছু কিছু রিক্সাতে কিছু দুর্ঘটনা ঘটেছে কিন্তু একটি বড় দাগে তারা সেই জিনিসগুলিকে অত্যন্ত সেফ ভাবে তারা রাখতে পেরেছেন। কিন্তু কোশ্চেন যেটি হচ্ছে যে এই পারমাণবিক অস্ত্র থেকে অন্যান্য দেশগুলি কতটুকু নিরাপদ, আমরা যেটা দেখছি যে 1945 সালে সে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে আজকে পর্যন্ত পৃথিবীতে কোথাও কিন্তু পারমাণবিক অস্ত্রের কোনো ব্যবহার করা হয় নাই, এবং যে ডক্ট্রিনটি আন্তর্জাতিক সম্পর্কে গড়ে উঠেছে সেটা হচ্ছে যে দুটো রাষ্ট্রের যদি পারমাণবিক অস্ত্রের অধিকারী দুটো রাষ্ট্র হয় এবং দুটো রাষ্ট্র যদি একে অন্যকে ধ্বংস করার ক্ষমতা থাকে সে দুটো রাষ্ট্র কখনোই যুদ্ধে জড়াবে না। এবং আমরা কিন্তু সেটাই দেখে এসেছি যখন উত্তর কোরিয়া যে সংকটটা দেখা দিল সেখানে কিন্তু আমরা কোনো যুদ্ধ দেখিনি। সুতরাং এই মুহূর্তে যদি আমরা মনে করি যে সমস্ত রাষ্ট্র পারমাণবিক অস্ত্র একেবারে সম্পূর্ণরূপে বিসর্জন দিয়ে দিবে, এটি হবে একটি ইউটোপিয়ান ধারণা, একটি কাল্পনিক ব্যাপার, এবং কোন রাষ্ট্রই যারা সেই টেকনোলজিটার অধিকারী হয়েছে, হ্যাঁ যেটি হতে পারে বিভিন্ন ট্রিটির মাধ্যমে তারা তাদের সংখ্যাটি কমিয়ে আনতে পারে, মার্কিন যুক্তরাষ্ট্র এবং রাশিয়া তাদের যে নিউক্লিয়ার ওয়ারহেড সেটি অনেকখানি কমিয়ে এনেছে নানা চুক্তির মাধ্যমে, স্টার্ট, নিউ স্টার এবং বিভিন্ন ধরনের চুক্তির মাধ্যমে, কিন্তু কমিয়ে আনবার পরও তাদের যে সংখ্যাটি রয়েছে এটি অত্যন্ত বেশি। এবং আমরা দেখছি যে অন্যান্য রাষ্ট্র ভারত, পাকিস্তান, কোরিয়া এবং রিসেন্টলি ইরান সে পারমাণবিক শক্তির অধিকারী হতে। সুতরাং এখানে আমরা সম্পূর্ণ পারমাণবিক অস্ত্রমুক্ত বিশ্ব পাব কিনা আজকে 2013 সালে দাঁড়িয়ে এটি বলা খুবই দুষ্কর। এই মুহূর্তে এটিকে একটি অকল্পনীয় একটি ব্যাপার মনে হয়, যেটি আসলে সম্ভব না সেটি আমার কাছে মনে হয়। কিন্তু যে জিনিসটি আমাদেরকে অ্যাসিউর করতে হবে, এই যে পারমাণবিক অস্ত্র, অস্ত্রের যাতে ব্যবহার সেই ব্যবহারটা যাতে না হয়, এবং সেই ব্যবহারটি যাতে না হয় সেই বিষয়টিকে আমাদের মাথায় রাখতে হবে, এবং এই বিষয়টি আমরা যেটা দেখছি যে আন্তর্জাতিক রাজনীতিতে যেটা আমরা দেখা যায় বা আন্তর্জাতিক রাজনীতিতে বিভিন্ন তত্ত্ব যেটি বলে, আজ পর্যন্ত সেই তত্ত্ব পথ ধরে আমরা যেটি দেখতে পেলাম যে পারমাণবিক অস্ত্রধর রাষ্ট্রগুলো একে অন্যের বিরুদ্ধে পারমাণবিক অস্ত্র ব্যবহার করে না এবং সেই অস্ত্রটাকে তারা শুধুমাত্র ভয় দেখাবার জন্যই ব্যবহার করা হয়, এটি এখন পর্যন্ত কোনো বাস্তব প্রয়োগ আমরা দেখিনি এবং আশা করতে পারি আমরা সে ধরনের কোনো বাস্তব প্রয়োগ ভবিষ্যতেও দেখব না।
ধন্যবাদ অধ্যাপক সুবোধ সরকার।
দেখুন, 100 বছর আগে প্রথম বিশ্বযুদ্ধের আগে এটাই ইউটোপিয়া ছিল যে একটা বিশ্বযুদ্ধ হবে, লোকে ভাবতেও পারেনি প্রত্যেকটা দেশের হাতে অস্ত্র যাবে, এবং প্রত্যেকটা দেশের হাতে তো অস্ত্র থাকেনি, থেকেছে যাদের টাকা আছে, যারা ডমিনেট করে, যারা যুদ্ধটাকে ব্যবসা হিসেবে চায়, তাদের কাছে অস্ত্র পৌঁছে গেল, তারা অস্ত্র তৈরি করলো, তারা বিভিন্ন ধরনের আধুনিক অস্ত্র তৈরি করা শুরু করলো, তারপরে সেটা ক্রমশ আধুনিক, আরও আধুনিক, আরও আধুনিক দ্বিতীয় বিশ্বযুদ্ধ, এবং তারপরে পরবর্তী সময় গত 50 বছরের যুদ্ধের দিকে তাকালে, ইতিহাসের দিকে তাকালে দেখা যায় যে এইটা 100 বছর আগে এটাই একটা ইউটোপিয়া ছিল, কেউ কল্পনা করেনি মানুষ যে মানুষের হাতে এরকম অস্ত্র যাবে। আজকে কেন উল্টো দিক থেকে আমরা ভাববো না যে প্রত্যেকটা দেশ তার নিজের অস্ত্র সংবরণ করবে, অস্ত্র পরিত্যাগ করবে, অস্ত্র বহন করাটা খুব আধিক্ষেত না, এটা গুন্ডামি আমার কাছে। আমি একটা একটা জঙ্গলে কিংবা একটা রাস্তায় কিংবা একটা শহরে একটা ছেলে একটা AK-47 নিয়ে যাচ্ছে, সে তো গুন্ডা, সে তো টেরোরিস্ট। একটা দেশ যখন অস্ত্র বানিয়ে হুমকি দিচ্ছে, সেটা তো একটা টেরোরিস্ট কান্ট্রি। কেন সে অস্ত্র বানিয়ে রেখে সে সারা পৃথিবীকে বোঝাবে, আধুনিক পরিভাষায় সুন্দর করে এলিটি স্টাইলে বোঝাবে, দেখো আমার কাছে অস্ত্র আছে কিন্তু আমি অস্ত্র ব্যবহার করবো না, তোমরা কেউ অস্ত্র বানিও না। এই যে এক ধরনের ভণ্ডামি, এই ভণ্ডামিটা কিন্তু যেটা জাস্টিফাই করে, লিগালাইজ করে অস্ত্রটা রাখার জন্য, এই যে লেজিটিমাইজ করছে, এটাকেই আমি সম্পূর্ণভাবে আমি বলবো, আমার যদি আইডিয়া ইউটোপিয়ানও হয় তাও আমি বলবো এটাকে আমি একেবারে মেনে নিতে পারি না। পৃথিবী তখনই সুন্দর হতে পারে যদি দুটো দেশ, তিনটে দেশ, চারটে দেশ প্রাথমিকভাবে সম্পূর্ণ, এরা বারবারই তারা এই সিদ্ধান্ত নিয়েছে, অস্ত্র সংবরণ করার সিদ্ধান্ত নিয়েছে, অস্ত্র থাকলেও অস্ত্র ব্যবহার করবো না এই সিদ্ধান্ত নিয়েছে, কিন্তু দেখা গেছে বারবার যুদ্ধ হয়েছে এবং যুদ্ধে প্রচুর অস্ত্র ব্যবহার করা হয়েছে সাম্প্রতিককালের ইতিহাসেও তাই। সুতরাং অস্ত্র যদি কমতে থাকে তাহলে সেই পয়সায় মানুষ খেতে পাবে। এখনো বহু দেশ আছে যেখানে পানীয় জল পৌঁছয়নি, বহু দেশ আছে, বহু গ্রাম আছে, ভারতবর্ষ, বাংলাদেশ, পাকিস্তান, শুধু সাউথ এশিয়ার কথা বলছি না, এরকম আরো উন্নত দেশেরও অনেক জায়গা আছে, অনেক গ্রাম আছে, গঞ্জ আছে, যেখানে অত্যন্ত অবিচার চলছে, ইনজাস্টিস চলছে, হিউম্যানিটি বারবার অপমানিত হচ্ছে। সেই জায়গায় দাঁড়িয়ে আমার মনে হয় অস্ত্রের যে টাকা, সেই টাকাগুলো যদি ঠিক মতো ব্যবহার করা যায় এবং মানুষকে দেওয়া যায় তাহলে অস্ত্রের প্রয়োজনও কমে আসে, মানুষ দুটো দুবেলা খেয়ে পড়ে শান্তিতে সম্মানের সঙ্গে বাঁচতে পারে। এটাই আমার শেষ কথা।
ধন্যবাদ অধ্যাপক সরকার। শ্রোতাদের জানিয়ে দিচ্ছি আপনারা এই অনুষ্ঠান শুনছেন ভয়েস অফ আমেরিকা ওয়াশিংটন থেকে, আমাদের হাতে তেমন আর সময় নেই, আমরা এবারে আরেকটি প্রশ্ন নেব।
হ্যালো, আমার নাম হচ্ছে রাসেল, আমি নিউ ইয়র্ক থেকে বলছি। আমার প্রশ্নটি হচ্ছে পারমাণবিক অস্ত্র তৈরি অথবা পারমাণবিক গবেষণায় মানুষ যতটা না লাভবান হয় আমার জানা মতে, তার চাইতে এর প্রয়োগের মাধ্যমে তার চাইতে বেশি পরিমাণে ক্ষতির শিকার হয়। তো আমাদের এখন সময় মনে হয় আমাদের সময় আসছে এটা প্রয়োগ নিয়ে ভাবার, এবং এটা কিভাবে প্রয়োগের ক্ষেত্রে সুফল আসতে পারে মানুষের জীবনে সেটা কিভাবে সম্ভব, এটাই হচ্ছে আমার প্রশ্ন।
ধন্যবাদ। রাসেল নিউ ইয়র্ক থেকে ফোন করেছেন। প্রশ্নটা হচ্ছে যে পারমাণবিক অস্ত্র তৈরি গবেষণা ও প্রয়োগে বিশ্ব যতটা লাভবান হয় তার চাইতে ক্ষতির শিকার হয় বেশি, কিভাবে প্রয়োগে সুফল আসতে পারে, ভালো দিকগুলোর কথাই তিনি জানতে চাইছেন। ডক্টর জিয়া হাসান,
আপনার ভালো দিকটা কি আপনার এই নিউক্লিয়ার আপনার পারমাণবিক অস্ত্রের এই রিসার্চের এবং প্রয়োগের?
হ্যাঁ, ধরুন বিদ্যুৎ গবেষণা থেকে যে বিদ্যুৎ হচ্ছে আমার মনে হয় সেটাই তিনি ভালো দিক কোনগুলো,
সেটার তো আপনার একটা ডাউন সাইড আছে উনি সে ব্যাপারে ঠিক, কেন আজকাল অনেক দেশেই আপনার যে ফসিল ফিউল যেদিকে আপনার কমে আসছে এখন আপনার পারমাণবিক আপনার এনার্জি ইজ এ সলিউশন, তবে এটার ডেঞ্জার আপনার সবসময় আছে, আপনার অনেকেই হয়তো কাউন্ট ডাউন টু জিরো ডকুমেন্টে যদি কেউ দেখে থাকে তাহলে এই যে আপনার যে যে আপনার এই নিউক্লিয়ার রেসের যে বা এই যে যে আপনার মানে ভয়ঙ্কর পরিণতি আসতে পারে সেটার উপরে যে আপনার অ্যানালিসিস এবং তথ্য আছে সেটা দেখলে আমার আমার মনে হয় যে সার্টলি আপনার ডেঞ্জার গুলো বেশি, তবে হি ইজ রাইট যে আপনার হ্যাঁ যেমন আপনার নিউক্লিয়ার এনার্জি আপনার অনেক অনেক দেশে আপনার যেখানে আপনার ফসিল ফিউল গুলো নাই, তবে ডেঞ্জার গুলো আছে এটা আই ডোন্ট থিঙ্ক ইটস আ ক্লিয়ার কাট ইয়ে যে আপনার বেনিফিট যে আসতে পারে নিউক্লিয়ার মেডিসিন থেকে শুরু করে আপনার যে আপনার এর যে রিসার্চ এর বেনিফিট তো আছেই, তবে প্রথম যেটা আমি মনে করি যেটা আপনার আমাদের যে দায়িত্ব সিটিজেন্স অফ দিস ওয়ার্ল্ড হবে যে এটাকে আপনার সার্টলি কমিয়ে আনা এবং এই এই আপনার নিউক্লিয়ার রেসকে বর্জন করা।
ধন্যবাদ ডক্টর ইফতেখার আহমেদ।
ডক্টর জিয়া হাসান অলরেডি উত্তর দিয়ে দিয়েছেন, সেটা হচ্ছে যে আপনার পারমাণবিক যে নলেজটা আমাদের রয়েছে নিউক্লিয়ার টেকনোলজি সেটা আপনার বিদ্যুৎ থেকে নিউক্লিয়ার মেডিসিন এবং অন্যান্য বিজ্ঞানের শাখায় সেটা ব্যবহার করা যায়, এবং সে ব্যবহারের ক্ষেত্রেও যে সমস্ত দেশ পারমাণবিক অস্ত্রের অধিকারী তারাই এখানে নেতৃত্ব দিচ্ছে বিশ্বে, এবং দুর্ঘটনা ছাড়াও এর কিছু কিছু আপনার নেগেটিভ দিক রয়েছে, নানা ধরনের রেডিয়েশন থেকে শুরু করে যেটি মানব দেহে নানা ধরনের ক্ষতিকারক প্রভাব বিস্তার করে এ ধরনের পারমাণবিক টেকনোলজি অন্যান্য সেক্টরে ব্যবহারের ক্ষেত্রে। তবে যে জিনিসটি প্রশ্নকর্তা হয়তো বলতে চাচ্ছিলেন আমার কাছে মনে হয়েছে যে একদম পারমাণবিক অস্ত্রের সম্পূর্ণ বর্জন করে পুরো বিষয়টা কি আপনার একদম সায়েন্স এবং টেকনোলজির ডেভেলপমেন্টে কাজে লাগানো সে ধরনের একটি ক্ষেত্র তৈরি করা, এবং সেক্ষেত্রে শুধু এটুকুই বলা যায় আজকের বিশ্বে দাঁড়িয়ে আমরা সে ধরনের একটা বিশ্ব একদিন তৈরি হবে সে ধরনের স্বপ্ন আজকে আমরা দেখতে পারি, আজকে আজকের বাস্তবতায় সেটা হয়তো ইউটোপিয়া, হয়তো কোনোদিন আজকে 100 বা 500 বছর পরে মানব জাতি হয়তো রিয়েলাইজ করতে পারবে যে এ ধরনের পারমাণবিক অস্ত্র বহন করাও আসলে একটা সফিস্টিকেট ফর্মে এক ধরনের গুন্ডামি, একজন গুন্ডা হয়তো একটি পিস্তল বহন করছে, একটি রাষ্ট্র সেখানে বড় বড় অস্ত্র বহন করছে, মানব জাতি যদি কোনোদিন সেই রিয়েলাইজেশনে আসে যে আমাদের আজকে সামনে এগিয়ে যাওয়ার সময় এসছে এবং সমস্ত অস্ত্রকে পরিত্যাগ করে একটি সমস্ত মানব জাতি একত্রিত ভাবে একটি অতি উন্নত সমাজ বিনির্মাণের দিকে আমরা এগোবো, এই রিয়েলাইজেশনে যদি বিশ্ব মানবতা কোনোদিন পৌঁছতে পারে সেদিনে হয়তো আমরা সম্পূর্ণ পারমাণবিক অস্ত্র মুক্ত বিশ্ব দেখতে পারবো।
ধন্যবাদ ডক্টর আহমেদ। অধ্যাপক সরকার,
হ্যাঁ আমার বলার খুব সংক্ষিপ্ত কথা সেটা হচ্ছে এই যে কয়েক বছর আগে ভারতবর্ষে এবং অন্যান্য জায়গাতেও বলা হলো যে একটা লং নিউক্লিয়ার উইন্টার, দ্যাট লং উইন্টার ইজ ওভার, এবং বসন্ত এলো, নিউক্লিয়ার বসন্ত এলো। দেখুন এই কথাটা দুটো মানে, একটা ভালো দিক আছে একটা খারাপ দিক, যেটা প্রশ্নকর্তা যেটা রেস করেছেন আমার খুব ভালো লাগছে, যেটা ইতিমধ্যে সবাই আমরা একমত হতে পেরেছি যে এই জায়গা থেকে বিদ্যুতের একটা বিরাট যেটা ক্রাইসিস সারা পৃথিবীতেই দেখা দেবে দিয়ে উচিত ইতিমধ্যে সেটাকে যদি তার সমস্যার সমাধান করা যায় মোস্ট ওয়েলকাম, সেখানে মানব জাতির উপকারে লাগছে এমন একটা নিউক্লিয়ার একটা প্রজেক্ট যে প্রজেক্ট থেকে আমরা মানব জাতি উপকৃত হতে পারবো সেটা তো খুবই ভালো বিষয়, তার থেকে আরও অন্যান্য বিজ্ঞানের অন্যান্য শাখাতেও অনেক তার প্রভাব পড়বে, মেডিসিনে পড়বে অন্যান্য জায়গায় পড়বে সে তো আমরা জানি, কিন্তু দেখুন এই যে নিউক্লিয়ার ওয়েপন্স এটার তো সাংঘাতিক জায়গাটা তো ইতিমধ্যেই আমরা তৈরি করে ফেলেছি, এবং সেটাকে কেন্দ্র করে একটা বিরাট একটা ওয়ার্ল্ড মার্কেট তৈরি হয়ে আছে, এবং এটার সঙ্গে কোটি 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 ডলার যুক্ত, বহু মানুষ এটা এই ইন্ডাস্ট্রির সঙ্গে জড়িত হয়ে আছে। এটা রাতারাতি এটা বন্ধ করা অসম্ভব, একটা যুদ্ধ হোক অথবা যুদ্ধ নাই হোক, কিন্তু অস্ত্র তো তৈরি, নিরন্তর অস্ত্র তৈরি হয়ে চলেছে সারা পৃথিবী জুড়ে। কি করে আমরা বোঝাবো এই যে সিভিল সোসাইটিকে যে বোঝাতে হবে, কি করে বোঝাবো তার তাদের কানে কি করে যাবে যে এই অস্ত্র সংবরণ করো, অস্ত্র থামাও, এই অস্ত্র না থামলে পৃথিবীতে ওই নিউক্লিয়ার মেডিসিন দিয়েও কিছু হবে না, নিউক্লিয়ার ইলেকট্রিসিটি যেটা তৈরি হবে সেটাও মুহূর্তের মধ্যে একটা নিউক্লিয়ার অস্ত্রের আঘাতে ধ্বংস হয়ে যাবে। সুতরাং আমরা নিজেরাই যে জিনিসটা তৈরি করছি মুহূর্তের মধ্যে সেটাকে আমরা ধ্বংস করে ফেলতে পারি। যারা তৈরি করতে অনেক সময় লাগে, এটা ধ্বংস করতে মুহূর্তের মধ্যে করা যায়। আজ থেকে কত বছর আগে, 5000 বছর আগে রামায়ণের সীতা রামকে বলেছিলেন, তার স্বামীকে বলেছিলেন, তিনি রাজা, বলেছিলেন যে আপনি অস্ত্র সংবরণ করুন। সীতা তো প্রথম নন প্রলিফারেশনের কথা বলেছিল। সারা পৃথিবী কি সেই কথা শুনেছে? ভারতবর্ষও শোনেনি, ভারতবর্ষের বাইরের দেশগুলোও শোনেনি। এখন আন্তর্জাতিক স্তরে যারা সবচেয়ে শক্তিমান দেশ, তারাও কি কারোর কথা শুনছে? যদি শুনত তাহলে দ্য ওয়ার্ল্ড উড হ্যাভ বিন এ বেটার প্লেস ফর অল অফ আস টু লিভ ইন।
ধন্যবাদ অধ্যাপক সরকার। আমাদের হাতে তো তেমন বেশি সময় নেই, আমরা আরেকটি প্রশ্ন নিতে পারবো।
আমার নাম আল বারকাত, আমি ম্যারিল্যান্ড থেকে বাস করি। আমার প্রশ্ন হচ্ছে, নিউক্লিয়ার ওয়েপন্স এর ব্যাপারে ইউএন সিকিউরিটি কাউন্সিল সবসময় একই থাকে, তবে অন্যান্য ডেভেলপিং কান্ট্রিজ আর ইন্ডাস্ট্রিয়াল কান্ট্রিজ সবারই একটা ভূমিকা থাকতে হবে। ডেভেলপিং কান্ট্রিজ এই ব্যাপারে কি করতে পারে আর কতটা নিরাপদ থাকতে পারে? থ্যাংক ইউ।
ধন্যবাদ আপনাকেও। আলবার্কাত মেরিল্যান্ড থেকে প্রশ্ন করেছেন যে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ পারমাণবিক অস্ত্রের ব্যাপারে সবসময় সক্রিয়। তার প্রশ্ন হচ্ছে, ডেভেলপিং কান্ট্রিজ বা উন্নয়নশীল দেশগুলো কিভাবে তাদের পারমাণবিক অস্ত্র নিরাপদ রাখতে পারে? ডক্টর হাসান,
প্রশ্নের জন্য শ্রোতাকে ধন্যবাদ। আপনার এ ব্যাপারে প্রফেসর গ্যারেট এভান্স, যিনি কো চেয়ার অফ দ্য ইন্টারন্যাশনাল কমিশন অন নিউক্লিয়ার নন প্রলিফারেশন ডিসআর্মামেন্ট, আপনার একটা আর্টিকেল লিখেছেন যেখানে তিনি বলেছেন যে সব দেশের রোল হলো প্রথমে আপনার যে এনাফ ওয়ার্ল্ড ওপিনিয়ন বা ইয়ে ক্রিয়েট করা যেন কম্প্রিহেন্সিভ টেস্ট ব্যান ট্রিজিটা আসে এ ব্যাপারে আপনার। এবং এটা উনি বলেছেন, এটা হয়তো নিউক্লিয়ার ফ্রি হয়তো ইজ প্রবাবলি নট অ্যান ইম্পসিবল ড্রিম, তবে ওই স্তরে ওই স্টেজে পৌঁছানোটা কঠিন। এটা উনি বলেছেন যে থ্রি ডিফারেন্ট লেভেলে আমাদের নেতৃত্ব দরকার, সেটা টপ ডাউন, সাইডওয়েজ ফ্রম ফিয়ার অ্যান্ড বটম আপ। তার মানে সবারই আপনার একটা ভূমিকা আছে এসব দেশের পলিটিক্যালি, এবং আপনার এই দেশের নাগরিকদেরও একটা আপনার রোল আপনার আছে এই ব্যাপারে আপনার। অ্যান্ড সার্টলি আপনার অনেক আপনার আমি ইয়ের কথা বলছিলাম, অস্ট্রেলিয়া এবং জাপান যারা আপনার নন নিউক্লিয়ার নেশন, এক্ষেত্রে আপনার এই মুভমেন্টগুলো আপনার স্ট্রং এবং সবারই একটা ভূমিকা আছে আমি মনে করি।
ধন্যবাদ। আমাদের হাতে খুব কম সময়, মাত্র এক মিনিট সময় আছে। ডক্টর ইফতেখার আহমেদ,
আমি যদি বুঝতে পেরেছি প্রশ্নকর্তা বলতে চেয়েছে উন্নয়নশীল দেশ তাদের পারমাণবিক অস্ত্র নিরাপত্তার বিষয়ে কি করতে পারে, পৃথিবীর বেশিরভাগ উন্নয়নশীল দেশের তো পারমাণবিক অস্ত্র নেই, হাতে গোনা কয়েকটি রাষ্ট্র আছে এবং কারা আছে সেটা আমরা জানি। এবং এই উন্নয়নশীল দেশগুলির মতো আমি একটি ইনফরমেশন শুধু এখানে দ্রুত দিতে চাই, সেটা হচ্ছে দক্ষিণ আফ্রিকা যে পারমাণবিক অস্ত্র তৈরি করবার পরও পারমাণবিক অস্ত্র ধ্বংস করেছে এবং পারমাণবিক অস্ত্রে আর তৈরি করবে না এরকম অঙ্গীকার করেছে। সুতরাং আমার উন্নয়নশীল দেশগুলি যদি দক্ষিণ আফ্রিকাকে ফলো করে, তাহলে হয়তো যে সমস্ত উন্নয়নশীল দেশে অস্ত্র রয়েছে তারা সেখান থেকে মুক্ত হতে পারবে এবং আমার জনগোষ্ঠী এক ধরনের নিরাপত্তা বোধ করবে।
ধন্যবাদ। আমাদের হাতে একেবারেই আর সময় নেই। ডক্টর জিয়া হাসান, ডক্টর সাইদ ইফতেখার আহমেদ এবং অধ্যাপক সুবোধ সরকার, আপনাদের অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য। যে সকল শ্রোতার প্রশ্ন নিতে পারিনি তাদের কাছে সত্যি ক্ষমা চাইছি। আজ তাহলে এখানেই শেষ করছি। শুভরাত্রি।
এই অনুষ্ঠানের প্যানেল সদস্য এবং শ্রোতাদের সব মন্তব্যই তাদের নিজস্ব মতামত, ভয়েস অব আমেরিকা কর্তৃপক্ষ সেসব মন্তব্যের জন্য দায়িত্ব নেবে না।